আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া আযীমানা ওয়া শাফিআনা وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعه إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير الله سبحانه وتعالى মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন ঠান্ডার মাঝেও আপনাদেরকে আমাদেরকে কালামুল্লাহ শরীফের মাহফিলে আল্লাহর বাণীর মাহফিলে এলেম হাসিলের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক যত সম্পদ দিয়েছেন তার মাঝে সবচেয়ে দামি এবং কিমতি সম্পদ হল নলেজের সম্পদ, এলেমের সম্পদ। এর চেয়ে দামি কোনো সম্পদ নেই। আপনারা এখানে বসেছেন দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে নয়, এখানে বসলে যে ঘন্টায় এত ডলার করে পয়সা দেওয়া হবে এমন না, কিন্তু বসেছেন কেন? কোরআনের এলেম হাসিল করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য। বিনিময়টা কী পাবেন? ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়েতে এক সুন্দর হাদিস বর্ণনা করেছেন। বিনিময়টা কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য রাস্তায় চলল, জ্ঞান অর্জনের জন্য শরীয়তের বিধান শেখার জন্য কোন মাহফিলে বসল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন। জান্নাতের পথকে আল্লাহ পাক ওপেন করে দিবেন, খুলে দিবেন। জান্নাতের পথকে আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। সেই জন্য এই কঠিন ঠান্ডার মাঝে বসেছেন আপনারা, আমিও দীর্ঘ টাইম আজকে নিব না, যেহেতু অবস্থা বুঝে তো ওয়াজ নসিহত করা লাগে, তাই না? তাছাড়া আপনারাই বলবেন যে হুজুরের কোনো কমন সেন্স নাই। তো ইনশাআল্লাহ আজকের আমাদের যে আয়াতের তাফসীর হবে সেটা হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতিরের 31 এবং 32তম আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আজকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগেই আপনাদেরকে বলেছি এই পৃথিবীর যত সম্পদ আছে সবচেয়ে কিমতি আর দামি সম্পদের নাম কি? এলেমের জ্ঞান এবং এলেম। জ্ঞানকে অতক্ষণ পর্যন্ত জ্ঞান বলা হয় না যদি সেই জ্ঞান দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের পরিচয়, সৃষ্টির আসল উদ্দেশ্য পরিচয় যদি হাসিল করা না যায়, সেই জ্ঞানকে জ্ঞান বলা হয় না। দেখুন, মানুষ মালকে, সম্পদকে পৃথিবীতে এখন বেশি গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু সম্পদ এর দারোয়ানি আমাকে করতে হয়, আমাকে সম্পদকে হেফাজত করতে হয়, আর এলেম এর অপোজিট। এলেমের দ্বারা, এলেম আমাকে হেফাজত করে জাহান্নামের আগুন থেকে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কোনটা হলো? মাল গুরুত্বপূর্ণ হলো নাকি সম্পদ গুরুত্বপূর্ণ হলো? মাল দৌলত মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়, সেই জন্য মাল পাইলে দিশাহারা হয়ে যায়, আর এলেম মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। মাল দৌলত মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর শরীয়তের এলেম মানুষকে আল্লাহর সঙ্গে কানেকশন সৃষ্টি করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কবি ছিলেন, হযরত ফাতেমাও কবি ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কবিতার বইও আছে, দেওয়ানে আলী, বড় চমৎকার কবি তিনি। তিনি বড় দরিদ্র মানুষ ছিলেন, স্বামী স্ত্রীর কখনো কখনো একটা মাত্র কাপড় ছিল, এত দরিদ্র ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি নলেজের, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নলেজ দিয়েছিলেন আসমানি কিতাবের, শরীয়তের, কোরআনের, নবীর সুন্নার, যে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার নলেজের প্রশংসা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবিতায় বলছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আদা ইমালুন ফা ইন্নাল মাল ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলম ইয়াবকা লা ইয়াজাল। আমি আল্লাহর এই বন্টনে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে শরীয়তের নলেজ দিয়েছেন আর ইসলামের শত্রুদেরকে সম্পদ দিয়েছেন। সম্পদ অচিরেই নিঃশেষ হয়ে যাবে, কিন্তু নলেজ কখনো নিঃশেষ হয় না, জান্নাত অবধি পর্যন্ত এই নলেজের বেনিফিট পেতে থাকে মানুষ। আল্লাহ পাক আমাদেরকে এই নলেজ দিয়েছেন, সুতরাং নলেজের মূল্য সম্পদের চেয়ে অনেক বেশি। আজকে মানুষ এই নলেজ হাসিল করার জন্য মানুষ কত চেষ্টা করে, কিন্তু একটু পার্থক্য আছে। মানুষ আসল নলেজ হাসিল করার জন্য মানুষের চেষ্টা নাই। আজকে আজকে দেখেন, গোবরের পিছনে মেহনত করতে করতে মানুষের জিন্দগি কেটে যায়, পেশাবের পিছনে মেহনত করতে করতে, পেশাব নিয়ে গবেষণা করতে করতে, পিএইচডি থিসিস লিখতে লিখতে জীবন কেটে যায়, কিন্তু কোন নলেজ অর্জন করলে আমাকে আল্লাহর সঙ্গে কানেকশন করে দিবে, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক সৃষ্টি হবে, আজকে বলতে গেলে দুনিয়ার প্রাচ্য পাশ্চাত্য সব জায়গার শিক্ষা ব্যবস্থা থেকে এই মৌলিক জিনিসটা হলো অনুপস্থিত। যার ফলে মানুষ আজকে জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষে পরিণত হতে পারতেছে না। মানুষরূপী আমরা পশু হয়ে যাচ্ছি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খাঁটি অর্থে মানুষ বানানোর জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপর এক কিতাব নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, তিনি ওই আল্লাহ যিনি আপনার উপর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব নাজিল করেছেন। হুয়াল হক, এই কিতাব হক, সত্য, ট্রু, এর মাঝে সামান্যতম কোনো দ্বন্দ্ব নাই, সন্দেহ নাই, সংশয় নাই। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্ববর্তী সমস্ত নাজিলকৃত কিতাবগুলাকেও এই কিতাব সমর্থন করে, কোনো কন্ট্রাডিকশন নাই। পূর্ববর্তী কিতাবের বিষয়বস্তু যা ছিল এই কিতাবও সেটিকে সমর্থন করে। এটি পূর্ণাঙ্গ কিতাব নাজিল করেছি। কেন? উদ্দেশ্য হল মানুষ যেন এই কিতাবের নলেজ দিয়ে জীবনের লক্ষ্যবস্তুকে ঠিক করতে পারে, সৃষ্টির আসল রহস্যকে উদ্ঘাটন করতে পারে, যেন মানুষ লক্ষ্যভেদ হয়ে না যায়, লাইনচ্যুত হয়ে না যায়, মানুষ যেন গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারে। এরপরে ইন্নাল্লাহ বিইবাদিহি লাখবীরুম বাসীর, এরপরে আল্লাহ পাক বলেন, নবী তো আর চিরদিন কিতাবে এই দুনিয়ায় থাকবেন না, কোন নবীর পক্ষে থাকা সম্ভবপর নয়, যেহেতু নবী মখলুক, আল্লাহর সৃষ্টি, কোন মখলুক চিরস্থায়ী থাকবেন না। এই কিতাবের উত্তরাধিকার কে হবে, এই কিতাব মানুষ পর্যন্ত কে পৌঁছাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ঘোষণাও দেন, নবীকে আমি তুলে নিব কিন্তু কিতাব আমি উঠাব না। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবীর অনুপস্থিতিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কিছু মনোনীত বান্দাদেরকে আমি এই কিতাবের অধিকারী করব। ইস্তফাইনা মিন ইবাদিনা, আমার শত সহস্র বান্দাদের মধ্য হতে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ চয়েস করে নিব, পছন্দ করব, বাছাই করে নিব আমি আল্লাহ, তাদেরকে আমি এই কিতাবের অধিকারী করব। অধিকারী করার অর্থ হল কি? নলেজ দান করব আমি আল্লাহ। দেখেন, ইস্তফা শব্দটি একটি মানুষের মর্যাদাকে উঁচু করার জন্য আরবি ভাষাতে ব্যবহার হয়। যেমন নবীগণকে, অধিকাংশ ক্ষেত্রে নবীগণের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিভিন্ন জায়গায় কোরআনে কারিমাতে, যে আমি কিছু বান্দাদেরকে আমি আল্লাহ পাক মনোনীত করে নিয়েছি। তাহলে দেখেন, আল্লাহর মনোনীত বান্দা, দেখেন দুনিয়ার নিজামেও আমরা দেখতে পাই, যদি কাউকে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যদি কাউকে খুব কাছের মানুষ বানিয়ে নেয়, মনোনীত বান্দা বানা নেয়, সারা দুনিয়া তার পিছে ধর্ণা ধরে, আর মানুষ বলে যে উনি হলেন প্রাইম মিনিস্টারের খুব কাছের মানুষ, নিজেও খুব ফখরের সাথে কথা মানুষের কাছে বলে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মনোনীত করে নিয়েছেন তার মর্যাদাটা কতটুকু? সুবহানাল্লাহ, এটা মানুষের ইমেজিনের বাইরে, তার মর্যাদাটা কতটুকু? এরপরে এই নির্বাচিত বান্দাদেরকে আমি আল্লাহ কিতাবের জ্ঞান দান করলাম। কিতাবের জ্ঞান দান করার পরে এই নির্বাচিত মানুষগুলো তিনটি দলে বিভক্ত হবে। ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের কেউ কেউ নিজের আত্মার উপর জুলুম করবে, অবিচার করবে, অনাচার করবে, অর্থাৎ হল আসমানি কিতাবের জ্ঞান অনুযায়ী তারা নিজেরাই আমল করবে না, এটি একদল হবে। ওমিন হুম মুকতাসিদ, আর এক দল হবে তারা মধ্যপন্থী হবে, মধ্যপন্থী অর্থাৎ আসমানি কিতাবের উপর তারা আমল করবে, আসমানি কিতাবের জ্ঞান মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবে। ওমিনহুম সাবিকুম বিল খায়রাত, আরেক দল হবে যারা নাকি অগ্রগামী হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিন গ্রুপের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আসমানি জ্ঞানের এলেম পাওয়ার পরে মানুষ তিন দলে বিভক্ত হবে। এক দল হলো জালেম হয়ে যাবে। এখন বহু মানুষ আলেম হওয়ার পরে, হাফিজ হওয়ার পরে, আসমানি জ্ঞানের অধিকারী হওয়ার পরে পথভ্রষ্ট হয়। কেন হয় আপনার আল্লাহ পাকের, যদি না হয় কিছু লোক গোমরা তাহলে আল্লাহর কথা সত্য কেমনে হবে? আল্লাহ পাকের কথা তো সত্য হওয়া লাগবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল লোক আসমানি জ্ঞানের অধিকারী হওয়ার পরে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, আত্মার উপর জুলুম করবে। অর্থাৎ হলো তারা ফরজ ওয়াজিবাতের মাঝে দায়িত্বশীল হবে না, হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে না, কিছু ইবাদত করবে কিছু ছেড়ে দিবে, হয়তো নামাজ পড়বে যাকাত দিবে না। দেখা যাবে যে সুদের মধ্যে জড়িয়ে গেছে, অনেক হারাম থেকে তারা বেঁচে থাকবে না, এরকম হবে। আরেক দল হলো অমিনহুম মুকতাসিদ, মধ্যমপন্থী হবে। মধ্যমপন্থীর অর্থ হলো কোনো ধরনের ফরায়েদ ওয়াজিবাত তারা সারবে না, তবে হ্যাঁ তারা নওয়াফেল এবং মুস্তাহাব্বাত তাদের থেকে ছুটে যেতে পারে, এবং কোনো ধরনের হারামে জড়িত হয়ে যাবে না, তবে হ্যাঁ তাদের থেকে কিছু মকরুহাত, অপছন্দনীয় কিছু কাজ হতে পারে। এই দ্বিতীয় দল, এরা হলো জান্নাতি এবং এরা অনুসরণীয়। প্রথম দল সাময়িক তারা হলো জাহান্নামী হবে, তবে তারা অনুসরণীয় না, কারণ আলেম সাহেব নিজেই যদি নামাজ না পড়েন, নিজেই যদি সুদি কারবারে জড়িত থাকেন, উনার অনুসরণ যারা করবে তারাও গোমরা হবে কিনা? গোমরা হবে। অমিনহুম সাবিকুম বিল খায়রাত, আরেক দল হবে যারা নাকি অগ্রগামী হবে, কোনো ধরনের ওয়াজিব ফরায়েদ সুনান মুস্তাহাব্বাত কোনোটাই ছুটবে না তাদের, কোনো ধরনের হারাম এবং মকরু অপছন্দনীয় কাজ তারা জীবনে করবে না। হাটহাজারি মাদ্রাসায় আমার এক ওস্তাদ ছিলেন, যার কাছে আমি মুসলিম শরীফ পড়েছি, মুফতি আহমদুল হক সাহেব। 100 বছরের ঊর্ধ্বে বয়স ছিল বেচারার, 90 ওভার যখন বয়স, তখনও একদম যুবকের মতো ক্লাসে যখন বসত, গলার আওয়াজটাও একদম যুবক শিক্ষকের মতো ছিল। ওনাকে আমাদের চোখে দেখা কখনো একটা সুন্নত ছাড়তে দেখি নাই। একদিন আমাদের ক্লাসে হাটহাজারি মাদ্রাসার দাওরায়ে হাদিস, যেটা হাদিসের ক্লাসরুম, এই বিল্ডিংটা হলো আপনার উত্তর দক্ষিণে, লম্বা হলো বিল্ডিংটা, তাহলে আর এর দরজা হলো পূর্ব দিকে, পিছনের দিকে, পশ্চিম দিকে হলো জানালা, পশ্চিম দিকে হলো খাগড়াছড়ি রোড মাদ্রাসার সাথে দিয়ে। ক্লাস চলা অবস্থায় এক ছাত্র জানালা দিয়ে থুতু ফেলেছে, সাথে সাথে ওনার চোখে পড়ে গেছে। উনি বলতেছেন, আল্লাহর রসুলের হাদিস আপনারা পড়ছেন, আর আপনারা যদি কেবলার সম্মান রক্ষা না করেন, পৃথিবীর কে কেবলার সম্মান রক্ষা করবে? কেবলার মর্যাদা রক্ষার্থে কেবলার দিকে পেশাব পায়খানা যেরকম নিষেধ, অনুরূপভাবে কেবলার দিকে থুতু ফেলা, এটাও হলো কেবলার আদবের খেলাফ। দেখেন কতটুকু খেয়াল রেখেছেন তিনি। আমাদের জানা মতো আমি একটা সুন্নত ওনাকে ছাড়তে দেখি নাই। সুতরাং এই ধরনের মানুষ দুনিয়াতে কিছু থাকবে, এদের সংখ্যা বড় কম হবে, যে যারা নাকি কোনো ধরনের ওয়াজিব সুন্নাত মুস্তাহাব্বাত কোনোটাই ছাড়বেন না, কোনো ধরনের গুনাহ তো দূরের কথা, কবিরা গুনাহ সগীরা গুনাহ তো দূরের কথা, কোনো মকরুহাত পর্যন্ত তারা করবে না। এই দলের মানুষ নবী আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরাই হল পূর্ণাঙ্গ অনুসরণের যোগ্য মানুষ। সবাইকে আমি আল্লাহ এই ধরনের যোগ্যতা দান করব না, এর সংখ্যা হাতে গোনা হবে। আর বাকি মানুষগুলো কিতাবের সঠিক বাস্তবতা কেমনে দেখবে, এদের ফলো করবে, এদের আচার আচরণ আখলাক চরিত্র এটাকে কপি করবে তারা। কারণ পৃথিবীর সব মানুষের কোরআন হাদিসের পূর্ণাঙ্গ ডিপ নলেজ অর্জন করা এটা সম্ভবপর নয়। সাধারণ মানুষ জানবে কাদের থেকে, তাদের ফলো করবে। সূরাতু তাওবার লাস্ট রুকুর আগের রুকুতে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। দেখেন আরবিতে জামাতুন মানে দল গ্রুপ, ফিরকাতুন মানে হলো দল, তাঈফাতুন মানে হলো কি দল, সবগুলা হলো পুরুলা মিনিং বোঝায়। তার মাঝে ফিরকাতুন বলা হয় হলো বিরাট গ্রুপ, একটা পুরা এরিয়া, বহু মানুষ। তাঈফাতুন বলা হয় সর্বনিম্ন মিনিমাম তিনজন, আর সর্বোচ্চ হলো চল্লিশ জন। তিন থেকে চল্লিশ জনের এই গ্রুপ যদি হয় তাহলে এদেরকে আরবিতে তাঈফা বলা হয়, আর হাজার হাজার মানুষ একে বলা হয় হলো ফিরকাতুন। আল্লাহ পাক কোরআনে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাঈফাতুন, কেন তোমাদের একটি বড় গ্রুপ থেকে একটি বড় সম্প্রদায় থেকে তাঈফাতুন কিছু মানুষ নাফারা বাড়িঘর ত্যাগ করে দূরবর্তী কোনো জায়গায় কেন চলে যায় না তারা। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন বড় একটি সম্প্রদায় থেকে কিছু মানুষকে বাড়িঘর ত্যাগ করে, একটি ছোট্ট গ্রুপকে বাড়িঘর ত্যাগ করে চলে যাওয়া লাগবে। চলে গিয়ে তারা কি করবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা পৃথিবী বিচরণ করে করে তারা শরীয়তের ডিপ নলেজ অর্জন করবে, কোরআনের ডিপ নলেজ, সুন্নার ডিপ নলেজ, হাদিসের ডিপ নলেজ অর্জন করবে। এই নাফারা শব্দের অর্থ হলো কি, হিজরত করা। এই আয়াতে আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন এলেম হাসিলের জন্য হিজরত শর্ত। ইমামে বুখারী আলাইহির রহমা কি পরিমাণ হিজরত করেছেন, শুধু একটা হাদিসের জন্য গাধার পিঠে সওয়ার হয়ে কখনো কখনো পাঁচশো মাইল পর্যন্ত গেছেন ইমাম বুখারী। শুধু শুনেছেন একজন মহাদ্দেসের কাছে, ফর এক্সাম্পল একজন মহাদ্দেস ভ্যাঙ্কুভারে আছেন, ফর এক্সাম্পল এ কথা শোনার সাথে সাথে তার কাছে একটি হাদিস সংরক্ষিত আছে, ইমাম বুখারী আলাইহির রহমা গাধায় সওয়ার হয়ে ঘোড়ার পিঠে চড়ে সেই ভ্যাঙ্কুভারে চলে গেছেন। সেই জন্য ইমামে বুখারী আলাইহির রহমার ওস্তাদের সংখ্যা এক হাজারের ঊর্ধ্বে, এক হাজারের ঊর্ধ্বে, শুধু এক জায়গায় না, কোনো ওস্তাদ মিশরে, কোনো ওস্তাদ দামেস্কে, কোনো ওস্তাদ আজারবাইজানে, কোনো ওস্তাদ উজবেকিস্তানে, কোনো ওস্তাদ ইয়ামানে। আর তৎকালীন যুগে কি এই সফর কি ইজি ছিল, এক হাজার ওস্তাদের কাছ থেকে এলেম গ্রহণ করেছেন তিনি। সুতরাং এলেম হাসিল করার জন্য হলো শর্ত, হলো সফর করা, হিজরত করা। সুতরাং তারা সেখানে গিয়ে যেখানে যেখানে এলেমের সন্ধান আছে, এলেমের কুয়া আছে, সেখান থেকে এলেমের পানি অর্জন করে তারা ফিরে আসবে, আবার জাতির কাছে আসবে। কারণ জাতির মাঝে সবাই যায় নাই, সবার পক্ষে সম্ভব হবে না, এটা কিছু মানুষ যাবে। শরীয়তের লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, লিয়াতা আল্লামু ফিদ্দিন আল্লাহ পাক বলেন নাই, যে তারা নলেজ অর্জন করবে। তাফাক্কুহ বলা হয় যে শরীয়তের ডিপ নলেজ অর্জন করবে তারা, শুধু শাব্দিক অর্থ না, বরং শরীয়তের ডিপ নলেজ অর্জন করবে তারা। তারা যখন ফিরে আসবে, তাদের উপর এক দায়িত্ব হবে এবং সম্প্রদায়ে বাকি লোকের উপর আর এক দায়িত্ব। তাদের উপর কি দায়িত্ব? ওলিউংযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা সম্প্রদায়ের লোকের কাছে ফিরে আসবে, তাদেরকে তারা এই শরীয়তের নলেজ দিয়ে তাদেরকে আল্লাহর ভয় দেখাবে, তাদের চরিত্র সংশোধন করবে, আকীদা বিশ্বাসকে সংশোধন করবে, জাহান্নামের কথা বলবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, অর্থাৎ সার্বিকভাবে তাদেরকে সংশোধনের যত পন্থা অবলম্বন করা যায় সমস্ত পন্থা অবলম্বন করবে জাতির কাছে ফিরে এসে। আর জাতির তখন দায়িত্ব কি? এটা তো যিনি নলেজেবল হলেন তার দায়িত্ব হলো। তিনি যদি এসে যদি শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, যদি নিজের নলেজটাকে যদি শুধুমাত্র দুনিয়া কামায়ের জন্য যদি ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আর তিনি দায়িত্ব আদায় করেন নাই। কেয়ামতের দিন জালেম আলেমদের অন্তর্ভুক্ত হয়ে তার ওঠা লাগবে। এই জন্য আল্লাহ পাক ফামিনহুম যালিমুল লিনাফসি বলেন, একদল জ্ঞান অর্জন করবে, এই জ্ঞানটাকে দুনিয়া কামানের মাধ্যম বানায় নেবে, এরাই হলো জালেম হবে, তাদের দায়িত্ব যদি অবহেলা হয়। আর জাতির জন্য দায়িত্ব হবে যদি তারা মুক্তাসিদ হয়, দ্বিতীয় গ্রুপ হয়, অমিনহুম সাবিকুম বিল খায়রাত, অথবা তৃতীয় গ্রুপ অগ্রগামী যদি হয়, তখন জাতির দায়িত্ব হবে তাদের অনুসরণ করা, তাদেরকে ফলো করা। তারা যে কথাগুলো বলে সেই কথাগুলোকে মেনে চলা, সেই অনুযায়ী হলো জীবনযাপন করা। এই আয়াত দুটিতে আরো দলিল ছিল, কিন্তু আজকে যেহেতু ঠান্ডা, আগেই ওয়াদা করছি আজকে তাড়াতাড়ি সারব, সেই জন্য আর সামনে আর দলিল বহু আয়াত ছিল, কিন্তু সেগুলো না বলে শুধু এই দুটি আয়াতের কথা বললাম। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বিধান জারি করেছেন। এক নম্বর হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কিরামের মর্যাদা তুলে ধরেছেন। তাদের মর্যাদা কি? ইস্তফাই না, আমি আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছি, সুতরাং তারা সমাজের সম্মানিত মানুষ হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা, এটি আরবি ভাষাতে যারা নাকি তাজবিদ পড়েন, উলামা ও পেশের সাথেও এই আয়াত পড়া যায়, উলামা আ জবরের সাথেও পড়া যায়, দুই কেরায়েতই বৈধ। যদি পেশের সাথে উলামা ও হয় তখন অর্থ হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে খাঁটি অর্থে ভয় করে থাকে যারা নাকি নলেজেবল পারসন, যারা নাকি উলামা তারাই। আর যদি উলামা আজবরের সাথে হয় তখন আয়াতের অর্থ হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তার বান্দাদের মধ্য হতে ওলামাদেরকেই সবচেয়ে বেশি সম্মান করে থাকেন। আলেমদের ফজিলত বর্ণনা করেছেন এখানে। নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, আজকে আমাদের আব্দুর রশিদ ভাই যেই কিতাব পড়লেন রিয়াজুস সালেহিন থেকে পড়েন, এই কিতাবের মাঝেও এই হাদিসটি আছে, আদ-দুনিয়া মালউনাতুন মালউন মা ফিহা, এই পৃথিবীতে একটি অভিশপ্ত জায়গা, পৃথিবীতে যা কিছু আছে সব অভিশপ্ত, ইল্লা, তবে কয়েকটা জিনিস অভিশাপ থেকে মুক্ত। এক নম্বর হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির হলো অভিশাপ মুক্ত। আল্লাহর জিকির, এই যে কোরআন শুনতেছেন, কোরআন তেলাওয়াত করছেন, এগুলো আল্লাহর জিকির, সুবহানাল্লাহ তেলাওয়াত করছেন, এটি আল্লাহর জিকির, একবার তসবিহ পাঠ করতেছেন, এগুলো আল্লাহর জিকির, এটি হলো লানত মুক্ত। ওয়ামা ওয়ালা, এবং আল্লাহর অনুসরণ যেটি হয় সেটি হলো অভিশাপ মুক্ত। আও আলিমান, আও মুতাআল্লিমান, অথবা হল আলেম যারা আছে তারা অভিশাপ মুক্ত, তারা এই অভিশপ্ত নন। আও মুতাআল্লিমান, অথবা হলো কি, যারা নাকি স্টুডেন্ট হবে এলেম শেখার জন্য, তারাও অভিশাপ মুক্ত। আজকে আপনারা এখানে বসছেন শেখার জন্যই তো, তাই না? আপনারাও মুতাআল্লিম স্টুডেন্ট, তাহলে অভিশাপ মুক্ত। তাহলে বসাটা কি আমাদের লস হয় নাকি লাভ হয়? অভিশাপ থেকে বের হওয়ার মাধ্যম এই বসাটাই। আপনি মুতাআল্লিম স্টুডেন্ট হওয়ার জন্য একবার অফিসিয়ালি যে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে এমন না, এলিমের মজলিসে বসছেন, জানার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে বসছেন, আপনিও মুতাআল্লিম, মৃত্যু অবধি পর্যন্ত আপনি স্টুডেন্ট, তখন অভিশাপের বাইরে থাকবে তিনি। অন্য এক হাদিসে আসছে, আবু দাউদ তিরমিজির হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, মান সালিকা তারিকান ইলতামিস ইবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ফিল জান্নাহ, যেই ব্যক্তি এলেম শেখার উদ্দেশ্যে রাস্তায় বের হবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিবেন। আজকে যখন ফজরের আগে উঠেছেন, আজকে তো শুধু নামাজের উদ্দেশ্যে আসেন নাই, তাই না, যে আজকে আল্লাহর কোরআনের আলোচনা হবে, সেখান থেকে কিছু শিখব, তাহলে আজকের আপনার রাস্তায় চলাটা আপনার এলেম শেখার উদ্দেশ্যে হয়েছিল। আল্লাহ পাক বলেন যে জান্নাতের রাস্তাকে আমি প্রশস্ত করে দেব তাদের জন্য। ওয়া ইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ, যখন তালিবুল ইলম কিছু শেখার উদ্দেশ্যে রাস্তায় বের হয়, ফেরেশতারা তাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেয় সম্মানার্থে। কেমনে? ইজিপ্টে রাজা ফারুক নামে এক খুব বদমাশ রাজা ছিল, আলেকজান্দ্রিয়ার সবচেয়ে সুন্দর একটা জায়গা আছে হলো মুনতাজা নামে, একদম ভূমধ্য সাগরের সাথে এই মুনতাজা, এই মুনতাজার সামনে আল-আজহারের একটা হোস্টেলও আছে, সেখানে যারা কায়রোতে থাকে তাদের প্রতি সামারে 15 দিনে ভ্যাকেশনে ওখানে নিয়ে যায়, একদম সমুদ্র সৈকতে। এই মুনতাজা ভিতরে ইজিপ্টের বলতে গেলে সবচেয়ে সুন্দর জায়গা এটাই, এর ভিতরে হলো রাজা ফারুকের বাড়ি ছিল, এখনো অক্ষত বাড়ি, রাজবাড়ি। কেমন দুষ্ট ছিল, দোতলা বাড়ি, সে যখন রাস্তায় রাজদরবারে ঢুকত, বাইরের থেকে আসত, তখন যুবতী মেয়েরা চুল দিয়ে রাস্তা বানা দিত, এবং সিঁড়িতে যখন উঠত, আলাইয়াজু বিল্লাহ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মুসলমান রাজা বাদশাদের দুষ্কর্ম শুধু বলার জন্য ইতিহাসটা আপনাদের শোনাচ্ছি, যখন সিঁড়ি দিয়ে উঠত, সিঁড়ির প্রতিটা সিঁড়িতে এই পাশে একজন, এই পাশে একজন যুবতী নারী, বেগানা মেয়ে, তারা হলো নিতম্ব উলঙ্গ করে দাঁড়া থাকত, সেগুলো টাচ করে করে সে সিঁড়িতে উঠত। আল্লাহর পানিশমেন্ট এমন আসছে, যখন ভেগে পালাইছে, নৌকা নিয়ে সাইপ্রাসে গেছে, শুধুমাত্র পরনের কাপড়টাও নিতে পারে না, জাঙ্গা পরে তাকে যেতে হয়েছে। আল্লাহর পানিশমেন্ট বেজ্জতি এভাবে হয়েছে। সুতরাং দেখেন কত মানুষের কত ধরনের তাদের ইন্টেনশন থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তলেবুল ইলমরা যখন শেখার জন্য আসে, ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয় তাদের ই করার জন্য, ইনভাইট করার জন্য। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফিল মা। আর আলেম যারা আছে তাদের জন্য সমগ্র জগৎ তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাদেরও কি মানুষ হিসাবে তাদেরও গুনাহ হতে পারে, কিন্তু তাদের পক্ষ থেকে ক্ষমা চায় আসমান জমিনের সমস্ত মাখলুকাত, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত। অফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম এবং আলেমের ফজিলত বুঝিয়েছেন, যে আলেম আর সাধারণ মানুষের দৃষ্টান্ত হল এমন যেমন চন্দ্র এবং সমগ্র তারকারাজি। চন্দ্র এবং সমগ্র তারকারাজির চেয়ে চন্দ্রের যেমন শাইনি, চন্দ্রের যেমন আলোটা অনেক বেশি, অনুরূপ হল সমস্ত মানব জাতির মধ্যে একজন আলেমের মর্যাদা এতটুকু বেশি। হুজুর বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর যারা আলেম হবে তারা হলো নবীগণের উত্তরাধিকারী ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামান, আর নবীগণ দিনার দিরহাম টাকা পয়সার উত্তরাধিকারী হয় না। ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলমা, তারা শুধু ইলমের উত্তরাধিকারী রেখে যান দুনিয়ায়। ফমান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যারা এই মর্যাদা অর্জন করবে তারা বড় মর্যাদা অর্জন করবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, তিরমিজি শরীফের আরেকটি হাদিসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, হযরতে আমি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন মানুষ তার নলেজ নাই কিন্তু আবেদ ইবাদত বন্দেগী করে। বহু মানুষ আছে তাদের শরীয়তের তেমন নলেজ নাই, কিন্তু দেখবেন যে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, কোনো জিকির মিস করে না, কোনো সুন্নত মিস করে না, তাদেরকে আবেদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আবেদের উপর একজন হক্কানি আলেমের ফজিলত এমন যেমন সমগ্র সাধারণ মানুষের উপর আমি নবীর ফজিলত যেমন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতুহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতু ফী জুহরিহা ওয়া হাত্তাল হূত লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা। সমগ্র আসমান জমিন, সমুদ্রের মাছ, পিপীলিকার গর্তের পিপীলিকা এবং সমগ্র জগৎ, মুআল্লিমিন নাস অর্থাৎ হলো যারা আর কি মানুষকে কল্যাণ শিখায়, এলেম শিখায়, তাদের জন্য দোয়া করে, তাদের কল্যাণের জন্য দোয়া করে। ইমামে বুখারী আলাইহির রহমা, মুসলিম আলাইহির রহমা, তিনি এক হাদিস বর্ণনা করেছেন রিয়াজুস সালিহীনেও, এই হাদিস আছে 1386 নম্বর হাদিস রিয়াজুস সালিহীনের, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যদি কোনো মানুষের কল্যাণ কামনা করে থাকেন, ভালাই চান, তাকে শরীয়তের ডিপ নলেজ আল্লাহ পাক দান করেন। আল্লাহ যদি কারো কল্যাণ চেয়ে থাকেন, সুতরাং এলেমের এই ধরনের মর্যাদা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ঘোষণা করেছেন। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালামের অনুপস্থিতিতে একটি মানুষ মোমেন হতে হলে তাকে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের ভালোবাসা অন্তরে রাখা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের শ্রদ্ধা ভালোবাসা ছাড়া মোমেন হওয়া যায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির কাছে আমি নবীর মহাব্বত, তার সন্তানাদি, সম্পদ, তার প্রপার্টি তার নিজের জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি মোমেন হবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসি আমি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে যে বেশি ভালোবাসতে পারি না। হুজুর আবার রিপিট করলেন হাদিস, এইবার হযরত ওমর বলেন, এখন আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। হুজুর বললেন, আল আনা, হে ওমর, এখন কেবল তোমার ইমান কমপ্লিট হলো, এইমাত্র তোমার ইমান কমপ্লিট হলো। হুজুরের ভালোবাসা অন্তরের মাঝে থাকা লাগবে। হুজুরের পরে হুজুরের উত্তরাধিকারী সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের ভালোবাসা অন্তরে থাকা লাগবে। তাদের পরে তাবেঈন যারা ছিলেন, যারা সাহাবিকে দেখেন, তাদের শ্রদ্ধা অন্তরে থাকা লাগবে, তারা সাহাবিদের উত্তরসূরি। তাবেঈদের পরে তাবে তাবেঈ যারা ছিলেন, যারা সাহাবিকে দেখেন নাই কিন্তু তাবেঈদের দেখেছেন, তাদের শ্রদ্ধা অন্তরের মধ্যে থাকা লাগবে। তাবেঈর পরে আর কোন সাহাবিও আসবেন না, তাবেও আসবেন না, তাবে তাবেঈও আসবেন না। পরবর্তীতে কিয়ামত পর্যন্ত নবীর উত্তরসূরি হিসাবে ওলামাদের মহাব্বত, শ্রদ্ধাবোধ অন্তরের ভিতর থাকা লাগবে, কারণ নবীর উত্তরসূরি তারা। দেখেন, আপনি একজন বড় মানুষ, অনেক বড় নামজাদা মানুষ, আপনাকে আমি সম্মান করলাম কিন্তু আপনার ছেলে মেয়েকে আমি অশ্রদ্ধা করলাম, তাহলে প্রকৃত অর্থ আপনাকে সম্মান করা হলো নাকি আপনাকে অপমান করা হলো? অপমান করা হলো। তাহলে উলামায়ে কিরাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসূলের উত্তরসূরি, তাদেরকে অপমান করা, অশ্রদ্ধা করা, বিদ্বেষ পোষণ করার অর্থ হলো, প্রকৃত অর্থে হলো নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে অসম্মান করা। ইসলামের শত্রুরা বড় চতুর, আমাদের মুসলমানদের মতো এত সাদাসিধা তারা না। তারা কোন পয়েন্টে হাত দিলে উম্মতকে দিন ইসলাম থেকে সরানো যাবে এগুলো নিয়ে রিসার্চ করে তারা। সেই জন্য কখনো কখনো উম্মতকে দিন থেকে সরানোর জন্য সাহাবিদের বদনাম করে সাহাবি বিদ্বেষী করে তোলে। কখনো কখনো তাবেঈ তাবে তাবেঈদের কুৎসা রটনা করে তাদের বিদ্বেষ উম্মতের মাঝে সৃষ্টি করে ফেলে। কখনো কখনো ওলামাদের বিদ্বেষ অন্তরের মাঝে সৃষ্টি করে, সৃষ্টি করার দ্বারা নবী পর্যন্ত পৌঁছা আর তাদের সম্ভব হয় না, মাঝখান দিয়ে তারা প্রোটেকশন দিয়ে দিল। সেই জন্য বড় আফসোসের ব্যাপার, বর্তমান যুগে ইসলাম সবচেয়ে বেশি ঘায়েল হচ্ছে সংস্কৃতির মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে। আমি যখন প্রথম ইজিপ্টে গেছি, টেররিস্ট এই ওয়ার্ডটা তো পশ্চিমা জগতে চালু হলো 9/11 পর থেকে, আরব বিশ্বে টেররিস্টের আরবি হলো ইরহাবি। এই ওয়ার্ডটা চালু হয়েছে সালাহউদ্দিন আইয়ুবের হাতে যখন নাকি যারা পঞ্চম ক্রুসেডে চরমভাবে পশ্চিমা জগৎ বিপর্যস্ত হয়েছে, এরপর থেকে আরব বিশ্বে এই ওয়ার্ডটা চালু হয়েছে। আলেকজান্দ্রিয়ার বাতিঘর, এটা হলো দুনিয়ার ফেমাস বাতিঘর। সর্বপ্রথম সামুদ্রিক জাহাজকে লাইট দেখানোর জন্য এই বাতিঘর সৃষ্টি হয়েছে, আলেকজান্দ্রিয়ার বাতিঘর ভূমধ্যসাগরের ভিতরে। আমি প্রথম ইজিপ্টে গিয়ে এক সিনিয়র ভাইয়ের সঙ্গে বাতিঘর দেখতে গেছি আলেকজান্দ্রিয়াতে, ভূমধ্যসাগরের কিছুটা ভিতরে। উঠে গিয়ে দেওয়ালের উপর উঠেছি, উঠে সেখানে তো সুন্দর সাগরের বাতাস, সাগরের বাতাসে আমার টুপিটা নিচে পড়ে গেছে। তো আমি এই টুপি আনার জন্য নিচে গেছি, একটা ছোট্ট বাচ্চা আমাকে এই দাড়ি টুপির সুরত দেখে ভয়ে চিৎকার করতে করতে তার মাকে যা জড়া ধরছে আর বলতেছে এরহাবি এরহাবি। আমি তখন এরহাবি শব্দের অর্থও বুঝি না। এসে আমার সিনিয়র মঈন ভাই চিটাং ইসলামী ইউনিভার্সিটির, উনি অ্যারাবিক ডিপার্টমেন্টের এখন ডিন, ডক্টর মঈনকে আমি জিজ্ঞেস করলাম, মঈন ভাই এই বাচ্চাটা আমাকে দেখে ভয়ই পেল কেন এবং আমাকে এরহাবি বলতেছে, এরহাবি মানে কি? উনি বলতেছেন যে পরে বুঝাবো না আপনাকে। পরে উনি বললেন এরহাবি মানে হলো সন্ত্রাসী, অর্থাৎ আরব বিশ্বের টিভি চ্যানেলগুলোতে যখনই একটা খারাপ চরিত্র দেখানো হয় তখনই এই পাটের ভিতর টুপি মাথায় দাড়ি দিয়ে এই পাটটা দেওয়া হয়, চোরের পাট, সন্ত্রাসীর পাট, তারপরে হলো ডাকাতের পাট যখন দেওয়া হয়। এই সংস্কৃতি বাংলাদেশেও শুরু হয়েছে, বাংলাদেশে এখন আরো বেশি হয়েছে। যত চোর দেখবেন যে মুভির মধ্যে, সিনেমার মাঝে, নাটকের মধ্যে দেখবেন যে মুখে দাড়ি, তারপরে হলো মাথায় টুপি দিবে, পাঞ্জাবি পরা দিবে। এটা কি? এটা হলো দূরবর্তী ষড়যন্ত্র তাদের। আপনি আমি টার্গেট না, বরং কোমলমতি শিশুরা, এরা হলো টার্গেট। এই শিশুরা যখন এই মুভিটা দেখবে মাইন্ডে বসে যাবে এই সুরতের যত লোক আছে সব হলো খারাপ চরিত্রে চোর ডাকাত, তারা হল এই ধরনের। বিশেষ করে ব্রিটিশরা যখন পরাজয় নিশ্চিত হয়ে গেল তখন তাদের একটা প্রজেক্ট তারা খাড়া করেছিল, সেটা হলো কি, ভারতবর্ষের মুসলমানদের অন্তরের ভিতর ওলামা বিদ্বেষী একটি ভাব তৈরি করে দেওয়া লাগবে, আলেম বিদ্বেষী হবে তারা। আলেম যখন বিদ্বেষী হবে তখন এলেম বিদ্বেষী হবে, নবীর সঙ্গে তাদের ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক। বহুত ষড়যন্ত্রের ফসল এগুলো। সেই জন্য আজকে দেখেন অধিকাংশ জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা বাই নেচার নয়, বাই ট্রেডিশন এবং বাই শিক্ষা তারা হলো আলেম বিদ্বেষী হয়ে যায়, সাজানোই হয়েছে এভাবে। যখন আলেম বিদ্বেষী হয়ে যায় এলেমের আগ্রহ থাকে না তাদের, নলেজের আগ্রহ থাকে না, অটোমেটিক দিনের থেকে তারা ডিসকানেক্ট হয়ে যায়। সেই জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। সাহাবি বিদ্বেষী করবে, আইম্মায়ে মুজতাহিদিনদের বিদ্বেষী করে গড়ে তুলবে, ওলামাদের বিদ্বেষী করে তুলবে। সেই জন্য ভাইরা, এলেমকে যেভাবে মহাব্বত করা লাগবে আলেমদেরকেও মহাব্বত করা লাগবে, আলেমদের সঙ্গে ওঠা বসা করা লাগবে। আলেমদের সঙ্গে যদি সাহবত গ্রহণ না করি আমরা, তাদেরকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্যতা ভাবি, তাদের গালমন্দ করি, সমালোচনা করি, তাহলে দেখবেন যে আমি আস্তে আস্তে দিনের থেকে দূরে সরে যাব, আমার ফ্যামিলি ডিস্ট্রয়েড হয়ে যাবে, নিজের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমাতে ঘোষণা দিয়ে দিয়েছেন যে এক শ্রেণীর আলেম হবে জালিমুল্লি নাফসি, আত্মার উপর জুলুম করবে তারা, তারা নিজেরাই দিনের উপর বেঁচে থাকবে না, টিকে থাকবে না, সুতরাং তাদের আবার অনুসরণ করা যাবে না। আর দুই শ্রেণীর আলেম থাকবে মুক্তাসিন, সাবিকুম বিল খায়রাত, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। ইবনে মাজার এক হাদিসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি মনসুরিন আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের বৈশিষ্ট্য হলো এটি, কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি গ্রুপ হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আমার উম্মতের সম্মিলিত উম্মত কখনোই গোমরা হবে না। অন্যান্য নবীদের সম্মিলিত উম্মত গোমরা হয়েছে, কিন্তু আমার উম্মতের বৈশিষ্ট্য হলো সম্মিলিত উম্মত গোমরা হবে না। কিয়ামত পর্যন্ত একটি ছোট্ট গ্রুপও যদি হয়, ছোট্ট একটি দলও যদি হয়, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত হবে। লা ইয়াদুর রহমান খাদালাম, দুনিয়ার কোনো প্রতিকূলতা, দুনিয়ার কোনো বদনাম, দুনিয়ার কোনো গালমন্দ, দুনিয়ার কোনো কুৎসা এবং নিন্দা এদেরকে সত্যের রাস্তার থেকে সরাতে পারবে না। তাদের তারা তাদের সত্যের পথের উপর অটল থাকবে। সুতরাং নবী আলাইহিসসালাম বলেন যে তাদের সঙ্গে তোমরা সাহবত গ্রহণ করো। শুধু নবী বলেন নাই, আল্লাহ পাকও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তাকওয়া অর্জন করো। কিভাবে তাকওয়া অর্জন করব? ওয়াকুনু মাআস সাদিকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর করেছেন, ওয়াকুনু মাআল উলামাইর রাসিখিন, যেই গ্রুপটি ওলামাদের সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার ঘোষণা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তাদের সাহবত গ্রহণ করো, তাদের সংস্রব গ্রহণ করো, তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাহলেই তুমি তাকওয়া অর্জন করতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে এই আয়াত নাজিল করেছেন। সেই জন্য ভাইরা আমার, ওলামায়ে কিরামদের সঙ্গে কখনোই বিদ্বেষ যেন আমরা না রাখি, বরং হল আজকে দেখেন কত ধরনের ফিতনা, ফিতনার কোনো অন্তর নাই। চালনি এবং ঝাঁজুর আছে না, ঝাঁজুর তো ওই যে আমাদের মাটির মুড়ি টুড়ি ভাজে যে ঝাঁজুর, এই চালনি আর ঝাঁজুরের ছিদ্রর কোনো অভাব আছে? এর চেয়েও বেশি বর্তমান জামানায় হলো ফিতনা। আজকে মানুষ এলেমের সোর্স ওলামায়ে কেরামকে রাখে নাই, এলেমের সোর্স বানা নিয়েছে ইন্টারনেট আর ইনফরমেশনকে। কজন মানুষের যোগ্যতা আছে বলুন, ইন্টারনেটের এই সোর্সটা যে অথেন্টিক্স, এটা যে কাদিয়ানির সোর্স না, এটা যে ইসলাম বিদ্বেষী সোর্স না, এটা যাচাই করার যোগ্যতা কজনের আছে? দেখবেন যে কোনো কোশ্চিন আজকে ওলামাদের সাথে ডিসকাস করে না। আজকে দেখবেন যে সেলফোন থেকে ইন্টারনেটে চলে যাচ্ছে, প্রশ্ন আসতেছে, ও ইন্টারনেটে কে লিখছে না লিখছে এটার কোনো যাচাই নাই। ইন্টারনেট আজকে হলো মানুষের এলেমের সোর্স হয়ে গেছে। দেখেন এটা হলো গোমরাহি। 1400 বৎসরের ইতিহাসে এলেমের মাধ্যম এটা ছিল না। সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হজ করেছেন, আসহাবে সুফফার জায়গা দেখেছেন, আসহাবে সুফফার সাহাবিদের গায়ে কাপড় ছিল না, চট পরে থাকতেন তারা। যদি শরীর ঢাকতে দেয় পা বের হয়ে যায় তাদের কাপড়ের অবস্থায়। মসজিদে নববীর পিলারের সঙ্গে কিছু খেজুর বাঁধা থাকত, এই খেজুরগুলো তারা সারাদিনে খাইত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে থেকে বেহুশ হয়ে পড়ে আছেন। মানুষ মনে করেছে যে মৃগি রোগ, তৎকালীন যুগে মৃগি রোগের চিকিৎসা ছিল গলার ভিতর পা দিয়ে গুতাত। সাহাবিরা যায় গলার ভিতর পা দিয়ে গুতাতে শুরু করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসলে মৃগি রোগ না, না খেয়ে থেকে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। এইভাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবারে থেকে থেকে তারা এলেম শিখেছেন। তাদের পরবর্তী যুগেতে আইম্মায়ে মুজতাহিদিন তাদের দ্বারস্থ হয়ে হয়ে এলেম শিখেছেন তারা। সুতরাং এলেম শেখা লাগবে ব্যক্তির কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে হলো এলেম শেখা, এটা হলো ইসলামের বিধান। এভাবেই যদি শিখতে পারেন তখন আপনার আকীদা সহি হবে, আপনার আমল সহি হবে, জিন্দেগিতে আপনার সুন্নাত আসবে। ইনফরমেশন দিয়ে জীবনেও আপনার কিয়ামত পর্যন্ত ইনফরমেশন যোগান করবেন, আপনার জিন্দেগিতে সুন্নাত আসবে না। আপনার আমলের মধ্যে তরাক্কি হবে না। সাহাবি আসছে সহবত থেকে, সংস্রব থেকে, আজকে উম্মত সেই সংস্রব থেকে আজকে হলো আমরা দূরে। এই জন্য আমাদের নলেজ আসে কিন্তু আমল ঠিক হয় না, আমাদের জিন্দেগিতে সুন্নাত আসে না, জীবনের কোনো পরিবর্তন হয় না। এই জন্য ভাইরা আমরা সব সময় আলেমদেরকে মহাব্বত করি, তাদের সহবত গ্রহণ করি, সংস্রব গ্রহণ করি। কিয়ামত পর্যন্ত একদল ওলামা হক্কানি থাকবেই, রসুলের ঘোষণা। এই উম্মতকে একবারে আল্লাহ পাক গোমরা করবেন না। নূহ আলাইহিস সালামের উম্মতের মতো একসাথে আল্লাহ পাক প্লাবন দিয়ে, মহা বিপর্যয় দিয়ে এই উম্মতকে ধ্বংস করবেন না। এক সাইডে তাদের গুনার জন্য কিছু মানুষ ধ্বংস হতে পারে, কিন্তু পুরো উম্মত ধ্বংস হবে না। সেই জন্য আমরা আমাদের ওলামাদের সাথে সম্পর্ক রাখি, এবং যে কোনো আপনি ইসলামিক ইনফরমেশন নেওয়ার আগে যে কোনো একজন, যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনি ভালো মনে করেন, তার সঙ্গে পরামর্শ করে, ইভেন একটা বই পড়ার আগেও। কারণ রাইটারের আখলাক, চরিত্র, চিন্তা চেতনা, ধ্যান ধারণা পাঠকের উপর বড় আসর করে। সেই জন্য বই পড়ার আগেও আমরা একজন ওলামার সাথে, আলেমের সাথে পরামর্শ করে নিই, জেনে নেই যে এই বইটা কি অথেন্টিক্স নাকি, এটা আমার জন্য পড়া যাবে কি না। দেখেন আমরা সামান্য কিছুর জন্য ডাক্তারের পরামর্শ নেই, ডাক্তার তখন রুগীকে দেখে এই ওষুধটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না, এই জন্য তিনি ওষুধকে চেঞ্জ করে দেন। তখন বিজ্ঞ যারা আছে তারা আপনার জন্য এই অবস্থায় কোন ইসলামের বিধানটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তারা এটা সেট আপ করে দিবে, নইলে আপনি লাইনচ্যুত হয়ে যাবেন। এখন লাইনচ্যুত হওয়ার হাজারো মাধ্যম আছে, আর ইন্টারনেটকে আপনি দিন শেখার জন্য মাধ্যম বানাবেন না। অন্ধভাবে ইন্টারনেটে একটা ইনফরমেশন আসে, এটাই যে ট্রু, মুসলমানদের চেয়ে, মুসলিম ওয়েবসাইটের চেয়ে ইসলামের শত্রুদের ওয়েবসাইট অনেক বেশি, ট্রু স্কলারদের ওয়েবসাইট বহুত কম, বহুত কম, হাতে গোনা। সুতরাং ফাইন্ড আউট করা, এত সুন্দর ডিজাইন করে এত সুন্দরভাবে তুলে ধরবেন আপনি বুঝতেও পারবেন না যে কী হয়ে যাচ্ছে। আপনার আকীদা শেষ, বিশ্বাস শেষ। আপনাদেরকে একটা ঘটনা শোনাইছে না, লাগোডিয়া এয়ারপোর্টের এক প্রফেসর আছে, বেচারা, তার নামাজ কাজা তো দূরের কথা, তাহাজ্জত নামাজও কাজা হতো না। আমার সঙ্গে গভীর সম্পর্ক ছিল, তাকে বহু কিছু শেখানোর আমি চেষ্টা করি, খুব ইন্টেলিজেন্ট পারসন, ম্যাথের টিচার, শেষ পর্যন্ত তার ইন্টারনেটের রোগ ধরে গেল। আমি তাকে বহুবার বাধা দিয়েছি, বুঝানোর চেষ্টা করেছি, ভাই আপনি ইন্টারনেটের উপর এতটুকু ডিপেন্ডেন্ট হবেন না, আপনি লাইনচ্যুত হবেন। বহুদিন পরে ওনার মা এসে আমাকে বলতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন যে বাবা, আমার ছেলে তো তোমার সঙ্গে বন্ধুত্ব, কিন্তু তুমি তো তার খবর রাখো, সে তখন নামাজ পড়ে না এবং নামাজ নিয়ে তর্ক করে, আর বলে কোরআনও যে জিনিস, মোহাম্মদ একই জিনিস, মোহাম্মদই কোরআন, কোরআনই মোহাম্মদ। আমি তাকে ডেকে নিয়ে এলাম, জোহরের নামাজ থেকে ইশার নামাজ পর্যন্ত মসজিদের দোতলায় বসিয়ে তাকে বুঝালাম, জোহর থেকে ইশা পর্যন্ত চার রক্ত নামাজ গেল, নিচে জামাত হচ্ছে, সে নামে না, নামাজ পড়ে না। শেষে দেখি যে সে কাদিয়ানি হয়ে গেছে, কাদিয়ানি শুধু নর্মাল কাদিয়ানি হয়নি, এমন গাঢ় বিশ্বাস তার অন্তরে, বহু চেষ্টা করেও আর তাকে ফিরানো সম্ভব হয়নি। এখন নর্থ আমেরিকাতে তিনি বাঙালি মুসলমানদেরকে কাদিয়ানির লিড দেয়, এই ইন্টারনেটের বরকতে তার এই জীবন পরিবর্তন হয়েছে। এটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দেখালাম, নামটা না বলাই ভালো, গোপনে আপনাকে বলবো নি, প্রকাশ্যে না বলাই ভালো। এই জন্য ভাইরা আমার, প্রফেসর জামিল ওনার নাম, সো সেই জন্য হেফাজতের জন্য আপনাদেরকে বললাম। এই জন্য ভাইরা আমার, যে এলেমের সোর্স হলো ব্যক্তি, এলেমের সোর্স ইন্টারনেট না। ইন্টারনেট বহু উপকারী মানুষের জন্য, ইনফরমেশনের জন্য, কিন্তু আবার উপকারীর চেয়ে অপকার বেশি হচ্ছে। দুনিয়ায় এত ডিভোর্সের সংখ্যা কখনই হয় নাই ফেসবুক বের হওয়ার আগ পর্যন্ত। গত সপ্তাহে এক বোন অভিযোগ নিয়ে আসছে, তাদের দাম্পত্য জীবন মাত্র 55 বৎসরের, এখন ডিভোর্স হবে দুজন। 55 বৎসরের দাম্পত্য জীবন, রিজন কি? ওয়েবসাইট। ওয়েবসাইটে হাজব্যান্ডের আর এক মহিলার সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়, 55 বৎসরের দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে। এ কথাটা শুধু মুসলমানরা স্বীকার করে না, সারা দুনিয়ার মানুষ এখন স্বীকার করে। এই ওয়েবসাইটের ক্ষতিকারক দিকে সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে। আর ওলামাদের কাছে এখন দুনিয়ার কোনো মাসালা কেউ জিজ্ঞেস করে না, খালি ডিভোর্সের মাসালা জিজ্ঞেস করে। তাও ডিভোর্স হওয়ার পরে না, ডিভোর্স কেমনে করা যাইব? 30 বৎসরের দাম্পত্য জীবন, 40 বৎসরের দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে ইন্টারনেটের কারণে আজকে। সেই জন্য ক্ষতিকারক দিকটা বেশি হয়েছে, উপকারের দিকও অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।